বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবীল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের একটি নতুন প্রোগ্রাম নিয়ে যার নাম হচ্ছে বিশেষ কিছু তথ্যাবলী। ইনশাআল্লাহ আজওয়াজাল এই অনুষ্ঠানে আপনাদেরকে বিশেষ বিশেষ কিছু ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করব। আর শুরুতেই জানিয়ে রাখি যে আমার এই প্রোগ্রামটিকে ইনশাআল্লাহ আজওয়াজাল আমি চারটি সেগমেন্টে আপনাদেরকে দেখাবো এবং চারটি সেগমেন্টে চার ধরনের ইনফরমেশন, চার ধরনের টপিক নিয়ে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে আলোচনা করার সৌভাগ্য অর্জন করব। আসুন শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত সামিল করে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুকমিনি খায়রুম মিন আমালি, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। তো আমরাও নিয়ত করি এই অনুষ্ঠানটি ইনশাআল্লাহ ভালো ভালো কিছু শেখার নিয়তে আমরা এই অনুষ্ঠানটি দেখব। শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলার সন্তুষ্টি, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে প্রোগ্রামটি দেখব। দরুদ পাকের অসংখ্য অগণিত ফজিলত প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রহমতপূর্ণ বাণী হচ্ছে, যে ব্যক্তি একবার আমার উপর দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর দশটি রহমত নাজিল করবেন, তার দশটা গুনাহকে মিটিয়ে দিবেন এবং তার দশটি পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আমি শুরুতেই বলেছি যে আমার এই প্রোগ্রামটি ইনশাআল্লাহ আজওয়াজাল চারটি সেগমেন্টে বিভক্ত। প্রথম সেগমেন্ট হচ্ছে আম্বিয়া কেরাম আলিহিমুসাল্লামের জীবনী। ইনশাআল্লাহ আজওয়াজাল প্রথম সেগমেন্টে আমরা এক একজন নবীর সম্পর্কে জানার সৌভাগ্য অর্জন করব। দুই নম্বর হচ্ছে স্বাস্থ্যের পরামর্শ, অর্থাৎ হেলথ টিপ, আমরা স্বাস্থ্য সম্পর্কে কিছু পরামর্শ জানার চেষ্টা করব। নম্বর তিন হচ্ছে কিতাবের পরিচয়, মাকতাবাতুল মদিনা বা মদিনাতুল ইলমিয়া কর্তৃক প্রকাশিত দাওয়াত ইসলামের যে কিতাবসমূহ আছে এ থেকে আমি একটি একটি করে কিতাবের প্রতি অনুষ্ঠানে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। এবং লাস্ট এবং ফোর্থ নাম্বার যে সেগমেন্টটি সেটি হচ্ছে আমাদের সফট স্কিল, অর্থাৎ আচরণ সংশ্লিষ্ট দক্ষতা, আমাদের মধ্যে যে সফট স্কিলগুলো আছে ইনশাআল্লাহ সেই সম্পর্কে আমি আলোচনা করার সৌভাগ্য অর্জন করব। আসুন আমরা প্রথমেই যাই আমাদের প্রথম সেগমেন্টের দিকে যার নাম হচ্ছে আম্বিয়া কেরাম আলাইহিমুসসালামের জীবনী।
বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি।
দর্শক, আজকে এমন এক নবীর সম্পর্কে আমরা জানব যে নবীর সাথে অনেক বড় একটি তুফানের সম্পর্ক আছে। জি হ্যাঁ, যে পৃথিবীতে অনেক বড় একটি তুফান হয়েছিল এবং সেই তুফানের যে ধ্বংসলীলা সেটা আজও পর্যন্ত ইতিহাসের সাক্ষী হয়ে আছে। তো সেই তুফানের সাথে যে নবীর সম্পর্ক ইনশাআল্লাহ আজওয়াজাল আমরা সেই নবীর আলোচনা শোনার সৌভাগ্য অর্জন করব। জি হ্যাঁ, আপনারা হয়তো অনেকেই এখন এতক্ষণে গেস করে নিয়েছেন যে তিনি কে, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন হযরত নূহ আলা নবীনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম। জি হ্যাঁ, ওনার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করি। ইবনে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আদম আলা নবীনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালামের ওফাতের পর কমবেশ 826 বছর পর হযরত নূহ আলা নবীনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম দুনিয়াতে তশরিফ রাখেন। পবিত্র কুরআনুল করিমের কমবেশ 28টি সুরাই 43টি স্থানে হযরত নূহ আলা নবীনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালামের আলোচনা এসেছে, ওনার তাজকিরা হয়েছে। কয়েকটি সুরা আপনাদের সামনে পেশ করছি, সুরা আরাফ, সুরা হুদ, সুরা মুমিনুন, সুরা শুআরা, সুরা কমর এবং আরও কিছু সুরার মধ্যে ওনার তাজকিরা, ওনার আলোচনা এসেছে। আপনারা জেনে অবাক হবেন যে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি যিনি হায়াত পেয়েছিলেন তিনি হচ্ছেন হযরত নূহ আলা নবীনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম। জি হ্যাঁ, সবচেয়ে বেশি হায়াতপ্রাপ্ত নবী হচ্ছেন হযরত নূহ আলাইহি সালাম এবং প্রথম রসুল ছিলেন। জি হ্যাঁ, দুনিয়ার মধ্যে যে সকল রসুলগণ এসেছিলেন এদের মধ্যে সর্বপ্রথম রসুল হচ্ছেন আমাদের হযরত নূহ আলা নবীনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম। তিনি শত বছর অনেক বছর নিজ সম্প্রদায়ের মাঝে দীনে ইসলামের তাবলিগ করেছেন, অর্থাৎ দীনের দাওয়াত দিয়েছেন। নিজের সম্প্রদায়ের মধ্যে যারা কাফির ছিল, যারা ইমান হারা ছিল, তাদেরকে দীনের প্রতি দাওয়াত দেওয়ার চেষ্টা করেছেন এবং অনেক অত্যাচারও তিনি সহ্য করেছেন। অনেকে তাকে পাগল বলতো, অনেকে উম্মাদ বলতো, অনেকে বিভিন্ন গালিগালাজ পর্যন্ত ওনাকে করতো এবং শারীরিকভাবেও উনি অনেক অত্যাচারের শিকার হয়েছেন। এতে উনি যখন তাবলিগ করতেন, অর্থাৎ 950 উনি যে হায়ারটুকু পেয়েছেন, এই 950 আপনারা জেনে খুবই অবাক হবেন যে 950 দুনিয়ার জমিনে থাকার পর উনি দীন ইসলামের যখন তাবলিগ করেছেন, দীন ইসলামের যখন দাওয়াত দিয়েছেন, এই 950 মধ্যে ওনার উম্মত হয়েছে মাত্র 80 জন। জি হ্যাঁ, 80 জন উম্মত হওয়ার ওনার সৌভাগ্য অর্জন করেছে। বাকি যে সম্প্রদায়গুলো ছিল, বাকি যে লোকগুলো ছিল, তারা ইমান আনয়ন করেনি, তারা কাফির ছিল এবং তাদের উপর অনেক ভয়ঙ্কর আজাব নিপতিত হয়েছিল। কি আজাব, সেটা ইনশাল্লাহ আমি সামনের দিকে আলোচনা করব। আল্লাহ তাআলা যখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই অবস্থা দেখলেন যে ওনার উপর 80 জন ইমান আনয়ন করেছে এবং বাকি সম্প্রদায়ে যারা ছিল ওনারা আর ইমান আনয়ন করছে না, তখন হযরত নূহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুবই চিন্তিত হয়ে গেলেন, খুবই পেরেশানগ্রস্ত হয়ে গেলেন যে আমি দাওয়াত দিচ্ছি, হয়তোবা আমার এই সম্প্রদায়ের মধ্যে আর কেউ উম্মত হচ্ছে না, কি করা যায়। তখন আল্লাহ তাআলা হযরত নূহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ওহি নাজিল করলেন। জি, সংবাদ পাঠালেন। কি সংবাদ পাঠালেন? যে হে নূহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার সম্প্রদায়ের মধ্যে যারা ঈমান আনার কথা ছিল তারা ঈমান নিয়ে এসেছে, এখন বাকি যারা অবশিষ্ট আছে, বাকি যে সকল লোক আছে, বাকি যে সকল কাফির মুশরিক আছে, এদের মধ্যে আর কারো ঈমান আনয়ন করার সম্ভাবনা নেই। অর্থাৎ আপনি এখন যদি দাওয়াতও প্রদান করেন, এদের মধ্যে কেউ আর ঈমান আনয়ন করবে না, তাই আপনি এদের জন্য কোনো দুঃখ প্রকাশ করবেন না, এদের জন্য আপনি পেরেশানগ্রস্ত হবেন না, আপনি যদি এদের জন্য এখন বদদোয়া করেন সেটা কবুল হয়ে যাবে। তো আল্লাহ তাআলা ঈমান যারা আনয়ন করেছিল, যে 80 জন ব্যক্তি হযরত নূহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান এনেছিল, তাদেরকে বলল যে নৌকার মধ্যে উঠে যেতে। জি হ্যাঁ, আমি বলেছিলাম যে এক মহাপ্লাবন, এক তুফান হযরত নূহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পৃক্ত। তো আল্লাহ তাআলা যখন সেই তুফান দিয়েছিল, তখন ঈমান যারা আনয়ন করেছিল, যে 80 জন ব্যক্তি ঈমান আনয়ন করেছিল, তাদেরকে তুফানের সময় নৌকার মাধ্যমে নাজাত দিয়েছিলেন, আর কাফিরদেরকে, যারা অবশিষ্ট কাফির ছিল, তাদেরকে তুফানের মাধ্যমে ধ্বংস করে দিয়েছিলেন। জি হ্যাঁ, হযরত নূহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম মুবারক কী ছিল? হযরত নূহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম মুবারক ছিল আব্দুল গাফফার এবং ওনার উপাধি ছিল নূহ। ওনার উপাধি নূ হওয়ার একটা কারণ এটাও ছিল যে উনি আল্লাহ তাআলার ভয়ে অত্যাধিক রোনাজারি আহাজারি করতেন। জি হ্যাঁ, উনি আল্লাহ তাআলার ভয়ে সদা সর্বদা কান্নাকাটি করতেন, আল্লাহ তাআলাকে অত্যাধিক ভয় করতেন, এজন্য ওনার উপাধি হয়ে গিয়েছিল নূ। ওনাকে আদমে সানিও বলা হয়। আদমে সানি কেন বলা হয়, এটাও ইনশাআল্লাহ আজ্জাবাজাল আমি আলোচনা করার সৌভাগ্য অর্জন করছি। কুরআনে পাকের একটি সুরা, সুরা আস-সাফাত, এর আয়াত নাম্বার 70, এর মধ্যে ইরশাদ হচ্ছে যে আমি তার বংশধরকেই অবশিষ্ট রেখেছি। অর্থাৎ হযরত নূহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর আপনার যে তুফানের সময় 80 জন ব্যক্তি নৌকার মধ্যে উঠেছিল, তো এখানের মধ্যে যখন তুফান শেষ হয়ে গিয়েছিল, তো এই তুফান শেষ হওয়ার পর ওখানে যে 80 জন ব্যক্তি ছিল, সেখানে নূহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী পুত্রগণ ছাড়া বাকি জন সবাই ইন্তিকাল করেছিল, অর্থাৎ ওদের মধ্য থেকে কারোই বংশবৃদ্ধি হয়নি। কিন্তু হযরত নূহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বংশধররা ছিল তাদের থেকে বংশ বৃদ্ধি হয়েছিল, এজন্য ওনাকে বলা হয় আদমে সানি। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণনা এভাবে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নূহ নবীর শানে এভাবে বলেছেন, হযরত নূহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই ঈদ ছাড়া, অর্থাৎ ঈদুল ফিতর এবং ঈদুল আজহা ছাড়া, বছরের বাকি দিনগুলোতে রোজা রাখতেন। তো আসুন আমরা এখন জানি যে সেই তুফানের কথা, সেই মহাপ্লাবনের কথা, যখন হজরত নূহ আলাইহিসসালামের উপর অত্যাচার নিপীড়ন বেড়ে গিয়েছিল। হজরত নূহ আলাইহিসসালাম যখন পেরেশানগ্রস্ত হয়ে গিয়েছিল, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওনাকে নির্দেশ দেয়া হলো যে তুমি একটা নৌকা নির্মাণ করো, কেননা তুফানের সময় নৌকা ছাড়া আর বাকি সব কিছু সেখানে প্লাবিত হয়ে যাবে। তো যে নৌকাটা হযরত নূহ আলাইহিসসালামকে নির্মাণ করতে বলা হয়েছিল, আর হযরত নূহ আলাইহিসসালাম 2 বছরে সেই নৌকা নির্মাণ করেছিলেন। এখানে একটা কথা জানিয়ে রাখি, হযরত নূহ আলাইহিসসালাম থেকেই নৌকার সেই প্রচলন শুরু হয়েছে, কেননা হযরত নূহ আলাইহিসসালামের আগে নৌকার কোনো যুগই ছিল না, কোনো প্রচলন ছিল না। তো হযরত নূহ আলাইহিসসালাম আল্লাহ তাআলার দরবারে আরজ করেছেন, হে বারী ইলাহি, আমি তো নৌকা কীভাবে নির্মাণ করতে হয় সেটা জানি না। তখন আল্লাহ তাআলা হযরত নূহ নবীর কাছে জিব্রাইল আমিন আলাইহিস সালাতু সালামকে পাঠালেন, এবং জিব্রাইল আমিনের নির্দেশ ক্রমে উনি যেভাবে ডিরেকশন দিয়েছেন, যেভাবে উনি আদেশ দিয়েছেন, সেভাবেই হযরত নূহ আলা নবীন আলাইহিস সালাতু সালাম সেই নৌকাটিকে নির্মাণ করেছিলেন। সেই নৌকার ব্যাপারে কিছু বলছি, সেই নৌকা লম্বায় প্রায় 300 গজ ছিল, এবং সেটার প্রশস্ততা পাশ ছিল প্রায় 50 গজ, এবং গভীরতা ছিল প্রায় 30 গজ, এবং 40 দিন যাবৎ এই তুফানটা দুনিয়ার মধ্যে ছিল। আসমান থেকে, জমিন থেকে, এরপর বিভিন্ন জায়গা থেকে এই তুফানের পানি যখন আসতে লাগলো, তখন সেই 80 জন ইমান আনয়নকারী নৌকার মধ্যে উঠে গিয়েছিল, এবং বাকি যারা কাফির ছিল এরা সবাই সেই তুফানের মধ্যে ডুবে গিয়েছিল। বর্ণিত আছে সেই তুফান শুরু হয়েছিল 10ই রজব, এবং 10ই মুহররম জুদি পাহাড়ে সেই যে নৌকাটি ছিল সেই জুদি পাহাড়ে গিয়ে তারা সেখানে আশ্রয় নিয়েছিল, অর্থাৎ জুদি পাহাড়ে গিয়ে সেই নৌকাটা থেমেছিল। এবং সেই থামার কারণে, সেই তুফান কমে যাওয়ার কারণে হযরত নূহ আলা নবীন আলাইহিসসালাম শুকরিয়াস্বরূপ রোজা রেখেছিলেন 10ই মুহররম। তো আমরা এটুকু আজকে হযরত নূহ আলা নবীন আলাইহিসসালামের সম্পর্কে জানলাম। মনে রাখবেন, নবী যারা ছিলেন, আম্বিয়া যারা ছিলেন, তাদের মাঝে অনেক অত্যাচার, অনেক কষ্ট এসেছিল, কিন্তু তারা সবর, ধৈর্য, এগুলোর মেসাল দিয়েছেন, উদাহরণ দিয়েছেন, দৃষ্টান্ত দিয়েছেন আমাদের জন্য, যাতে আমরাও দিনের কাজ করতে গিয়ে এই সবর এখতিয়ার করি, ধৈর্য ধারণ করি। ইনশাআল্লাহ আজ্জাল আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর দয়া হবে। আসুন আমরা আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে যাচ্ছি, যার নাম হচ্ছে স্বাস্থ্যের পরামর্শ, হেলথ টিপ।
বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি।
দর্শক, আমরা পৌঁছে গিয়েছি আমাদের দ্বিতীয় সেগমেন্টে, যার নাম হচ্ছে হেলথ টিপ বা স্বাস্থ্যের পরামর্শ। সুন্দর একটি রেওয়ায়াত দিয়ে শুরু করছি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমান, হাদিসে পাকের খোলাসা আরজ করছি, যে তোমরা তোমাদের পেটকে 3টি অংশে বিভক্ত করো, 1 ভাগ অর্থাৎ 1/3 খাবার দ্বারা, 1/3 পানি দ্বারা, এবং অপর 1/3 নিঃশ্বাস দ্বারা পরিপূর্ণ করো। আসলে দর্শক, আপনারা এটা খুবই উপলব্ধি করবেন আপনাদের লাইফের মধ্যে, যখনই আপনারা এই মোতাবেক আপনাদের পেটকে কন্ট্রোলে রাখবেন, এটা আপনাদের জন্য খুবই একটি উত্তম প্রেসক্রিপশন হবে। জি হ্যাঁ, আমরা এখন ডাক্তারের কাছে যাই বিভিন্ন সমস্যার কারণে, এখন আমরা বিভিন্ন রোগের মধ্যে আমরা লিপ্ত থাকি, গ্যাস্ট্রিক বলেন, পেটের সমস্যা বলেন, বা ব্লাড প্রেশারের সমস্যা বলেন, এগুলো আমাদের মধ্যে দিন দিন বেড়েই যাচ্ছে, এবং আমাদের সমাজের মধ্যে আরও বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হচ্ছে। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই ফরমান, এই হাদিসে পাকের উপর যে আমল করবে, ইনশাআল্লাহ আজ্জাল তার যে এই সৃষ্ট সমস্যা, এই সমস্যাগুলো থেকে সে হেফাজত থাকবে। আচ্ছা, আমরা কি মনে করি স্বাস্থ্যর ডেফিনেশন আমরা কে কী বলে থাকি? আসলেই কি যে অসুস্থতা থেকে হেফাজত থাকা বা রোগ না হওয়া, অসুস্থ না হওয়া, এটার নামই কি স্বাস্থ্য? আসুন স্বাস্থ্যের ডেফিনেশনের মধ্যে, হেলথের ডেফিনেশনের মধ্যে কী এসেছে সেটা আমরা শুনে নেই। বলা হচ্ছে, হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং, অ্যাট নট মেরিলি দ্য অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফার্মিটি। অর্থাৎ স্বাস্থ্য, এটা শুধু অসুস্থতা না হওয়া, এটার নাম স্বাস্থ্য নয় বা সুস্বাস্থ্য নয়। স্বাস্থ্যর নাম হচ্ছে, সুস্বাস্থ্যর ডেফিনেশন হচ্ছে যে আপনি ফিজিক্যালি, আপনি মেন্টালি এবং আপনি সোশ্যালি, অর্থাৎ আপনার আশেপাশে যা হচ্ছে এই সব কিছুর সাথে আপনার এই স্বাস্থ্য জড়িত। আপনি যদি ফিজিক্যালি ফিট থাকেন, মেন্টালি ফিট থাকেন এবং সোশ্যাল বিং আপনার আশেপাশে যেগুলো আছে এগুলো নিয়ে আপনি হ্যাপি থাকেন, তাহলেই আপনাকে বলা হবে আপনি সুস্বাস্থ্যের অধিকারী। শুধুমাত্র রোগ না হওয়া, অসুস্থ না হওয়া এর নাম সুস্বাস্থ্য নয়। সবসময় তিনটা পিলার স্মরণ রাখবেন, রিমেম্বার থ্রি পিলার্স। নাম্বার ওয়ান ফুড, নাম্বার টু এক্সারসাইজ এবং নাম্বার থ্রি রিলেশনশিপ। যখন একটা মানুষ এই তিনটা পিলার স্মরণ রাখবে তখন সে সুস্বাস্থ্যের অধিকারী হয়ে যাবে। ফুড, এটা তো আমরা জানি যে ফুডের ক্ষেত্রে, খাবারের ক্ষেত্রে আমাদের বিভিন্ন সতর্কতা অবলম্বন করা উচিত। শুরুতে একটি হাদিসে পাকও আমি আরজ করেছি, ইনশাআল্লাহ প্রতিনিয়ত আমাদের এপিসোডগুলোতে ফুড নিয়েও আলোচনা হয়ে থাকবে। নাম্বার দুই, এক্সারসাইজ যেটা আছে, এক্সারসাইজ একটা মানুষের জীবনে খুবই গুরুত্ব বহন করে। জি হ্যাঁ, এক্সারসাইজ বিভিন্ন ধরনের আছে, যেমন ওয়াক করা, হাঁটা, এবং পেটের এক্সারসাইজ আছে, হাঁটার এক্সারসাইজ আছে, বিভিন্ন ধরনের এক্সারসাইজ হয়ে থাকে। আমরা যদি দৈনিক 20 মিনিটস অর্থাৎ 20 মিনিট যদি আমরা এক্সারসাইজ করি, ব্যায়াম করি, তাহলে ইনশাআল্লাহ আজ্জাবাজাল আমাদের শরীর ফিট থাকবে, আমরা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবো। মনে রাখবেন, যে কোনো এক্সারসাইজ আপনাদের নিজস্ব যে ডক্টর আছে এনাদের পরামর্শক্রমে করা উচিত। মনে রাখবেন, অনেকে এক্সারসাইজ করতে গিয়ে সেটাকে কন্টিনিউ করতে পারে না, অর্থাৎ দুই একদিন এক্সারসাইজ করার পরে তার সে এক্সারসাইজ করার যে মন মানসিকতা সেটা হারিয়ে যায়, সেটা চলে যায়। তো এই জিনিসটাকে কন্টিনিউ করার জন্য, এই এক্সারসাইজটাকে কন্টিনিউ করার জন্য যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আপনার পার্টনার ঠিক করা এবং সময় নির্ধারণ করা। জি হ্যাঁ, আমরা বিভিন্ন সময়ে করার চিন্তাভাবনা করি, যার কারণে আমরা এই এক্সারসাইজটাকে কন্টিনিউ করতে পারি না। আচ্ছা, এখানে একটা জিনিস পয়েন্ট অবশ্যই মনে রাখবেন, সেটা হচ্ছে খাবারের পর কখনো এক্সারসাইজ করবেন না। এই এক্সারসাইজ করা আপনার শরীরের জন্য অনেকটুকু ক্ষতি সাধন করতে পারে। তো এজন্য সবসময় প্রথমত আপনাকে এক্সারসাইজের জন্য সময় নির্ধারণ করতে হবে এবং পার্টনার নির্ধারণ করতে হবে। এতে করে আপনার এক্সারসাইজটা কন্টিনিউ হয়ে যাবে এবং ইট ইম্প্রুভস দ্য কোয়ালিটি অফ লাইফ। আপনার এক্সারসাইজ এটা আপনার লাইফের কোয়ালিটিকে ইম্প্রুভ করবে, যেমন আপনার ওজনকে হ্রাস করবে। কারো যদি মোটা থাকে, কারো যদি শরীরের মাংস বেশি থাকে তাহলে সেটা হ্রাস হবে, এবং কারো যদি ব্লাড প্রেশার থাকে, কারো যদি সুগারের সমস্যা থাকে তাহলে এটা এক্সারসাইজের মাধ্যমে কন্ট্রোল হয়ে যাবে। আরও অনেক রোগ আছে যেগুলো এক্সারসাইজের মাধ্যমে অবসান হয়ে যায়। এবং নাম্বার থ্রি যে পিলারটা আমি আলোচনা করেছিলাম সেটা হচ্ছে রিলেশনশিপ। জি হ্যাঁ, আমাদের যে রিলেশনশিপগুলো আছে এগুলোর মধ্যে যদি একটা ভালো বন্ডিং না থাকে, এগুলোর মধ্যে যদি একটা সুসম্পর্ক বজায় না থাকে, অটুট না থাকে, মনে রাখবেন আপনার সুস্বাস্থ্য কখনোই হবে না। কেননা সুস্বাস্থ্যের অন্যতম একটি ফিল্ড হচ্ছে রিলেশনশিপের মধ্যে। যদি আপনার রিলেশনশিপ ভালো না থাকে তখন আপনার মধ্যে বিভিন্ন স্ট্রেস কাজ করবে, বিভিন্ন টেনশন কাজ করবে, এতে করে আপনার স্বাস্থ্য ক্ষতি আস্তে আস্তে হতে থাকবে। কিন্তু আপনি যদি রিফ্রেশ থাকেন, আপনি যদি স্ট্রেস মুক্ত থাকেন, আপনার বন্ডিংগুলো যদি ভালো হয়, তাহলে ইনশাআল্লাহ আজ্জাবাজাল আপনি সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন। আজকে এই সেগমেন্টে এতটুকুই, ইনশাআল্লাহ আজ্জাবাজাল পরবর্তী সেগমেন্ট আমরা এখন আলোচনা করব যার নাম হচ্ছে কিতাবের পরিচয়। তো চলুন পরবর্তী সেগমেন্টের দিকে যাই।
বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি।
দর্শক, এখন আমরা শুরু করছি আমাদের তৃতীয় সেগমেন্ট যার নাম হচ্ছে কিতাবের পরিচয়। জি হ্যাঁ, আমি এই সেগমেন্টটিতে ইনশাআল্লাহ আজ্জাবাজাল আমাদের মাকতাবাতুল মদিনাতে ইনশাআল্লাহ যে সকল কিতাবগুলো প্রকাশিত হয়ে গেছে, ইনশাআল্লাহ এর এক একটি কিতাবের পরিচয় আপনাদের সামনে তুলে ধরব। তো আজকে যে কিতাবটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সেটি হচ্ছে দরুদ ও সালামের সমাহার। জি হ্যাঁ, খুবই সুন্দর একটি কিতাব, দরুদ ও সালামের সমাহার। এটি আলহামদুলিল্লাহ যারা উপস্থাপনা করেছে তারা হচ্ছে আল মদিনাতুল ইলমিয়া মজলিস এবং দাওয়াত ইসলামীর বয়ান বিভাগ মজলিস, এবং প্রকাশনায় আছে মাকতাবাতুল মদিনা। এটি কমবেশ আপনার 496 পৃষ্ঠা সম্বলিত একটি কিতাব, এবং পুরো কিতাবটি দরুদে পাকের ফজিলত নিয়ে আলোচনা করা হয়েছে। এর মধ্য থেকে কয়েকটি ফজিলত আপনাদের সামনে উপস্থাপন করছি, যাতে করে আপনাদের অন্তরের মধ্যে দরুদে পাকের একটি যে স্পৃহা, পড়ার যে একটি স্পৃহা, যে মন মানসিকতা, সেটি ইনশাআল্লাহ সৃষ্টি হবে। এই কিতাবের 75 পৃষ্ঠায় একটি ফজিলত এভাবে এসেছে। হযরত সাইয়েদুনা আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন আহমদ মালিকি কুর্তুবি রহমতুল্লাহি তাআলাহি উদ্ধৃত করেন, হযরত সাইয়েদুনা হাসান বসরি রহমতুল্লাহি তাআলাহি এর বরকতময় খিদমতে উপস্থিত হয়ে এক মহিলা আরজ করল, আমার যুবতী মেয়ে মারা গেছে। এমন কোনো আমল বলে দিন যা করলে আমি তাকে স্বপ্নে দেখতে পাব। হযরত হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহ মহিলাটিকে একটি আমল বলে দিলেন। স্বপ্নে সে তার মরহুমা কন্যাটিকে তো দেখল, তবে এমন অবস্থায় দেখল যে তার শরীরে আলকাতরার পোশাক, ঘাড়ের মধ্যে শিকল আর পায়ের মধ্যে লোহার বেড়ি। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সে মহিলা কেঁপে উঠল। পরের দিন সে এসে হযরত সাইয়েদুনা হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে স্বপ্নের কথা বলল। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই স্বপ্নের কথা শুনে অনেক চিন্তিত হয়ে গেলেন। কিছুদিন পর হযরত সাইয়েদুনা হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি একটি মেয়েকে স্বপ্নে দেখলেন যে জান্নাতে সে একটি আসনে মাথার মধ্যে মুকুট পরিধান করে বসে আছে। তাকে দেখে মেয়েটি বলল, আমি সেই মহিলার কন্যা যিনি আপনাকে আমার অবস্থার কথা বলেছিলেন। হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, তার ভাষ্য অনুযায়ী তুমি আজাবে লিপ্ত ছিলে, তোমার অবস্থার এই পরিবর্তন কিভাবে হলো? মরহুমা বলল, কবরস্থানের পাশ দিয়ে এক ব্যক্তি যাচ্ছিল, সে নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ প্রেরণ করল। তার সেই দরুদ শরীফ পাঠের বরকতে আল্লাহ পাক আমাদের 560টি কবরবাসী হতে আজাব উঠিয়ে নিয়েছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, দেখলেন তো আপনারা, দরুদ শরীফের খুবই বরকত। আমাদেরও নিজ নিজ মরহুমদের কবরে উপস্থিত হয়ে ফাতিহা ও দরুদ শরীফ পাঠ করে ইসলামের সওয়াব করা উচিত। তাছাড়া দরুদ শরীফ পাঠকারীর একটি উপকারিতা এটাও অর্জিত হয় যে তার পেরেশানি দূর হয়, অভাব দূর হয়ে যায় এবং সম্পদের দৌলত নসিব হয়। একটু চিন্তা করুন, যদি আমার দরুদ পাঠের বরকতে মরহুম যারা আছে, কবরবাসী যারা আছে, এদের কবরের আজাব উঠিয়ে নেওয়া হয়, তাহলে আমি নিজে যখন দুনিয়াতে থাকা অবস্থায় দরুদে পাক পরে দুনিয়া থেকে বিদায় নিব, তখন আমার আজাব কেন উঠিয়ে নেওয়া হবে না? আল্লাহ পাকের দয়ায় ইনশাআল্লাহ আমাদেরও আজাব উঠিয়ে নেওয়া হবে। আরেকটি ফজিলত 79 পেজের মধ্যে এসেছে। হযরত সাইয়েদুনা মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি তাআলা আলাইহি মসনবি শরীফে লিখেন, একবার তাজেদারে মদিনা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মৌমাছি থেকে জিজ্ঞাসা করলেন, তুমি মধু কিভাবে বানাও? সে আরজ করল, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমরা বাগানে গিয়ে সব ধরনের ফুল থেকে রস চুষে নেই, অতঃপর সে রস মুখে নিয়ে নিজের বাসস্থানে ফিরে আসি এবং সেখানে তা বমি করে দেয়, আর এটি মধু। ইরশাদ করলেন, ফুলের রস তো পানসে হয় আর মধু তো মিষ্ট, এটা তো বলো যে মধুতে মিষ্টতা কিভাবে আসে? মৌমাছি আরজ করল, কুদরত আমাদেরকে শিখিয়ে দিয়েছে যেন বাগান থেকে বাসস্থান পর্যন্ত রাস্তায় আপনার প্রতি দরুদ শরীফ পাঠ করতে করতে আসি। মধুর এই স্বাদ ও মিষ্টতা দরুদ শরীফের বরকতেই। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা দেখলেন যে দরুদে পাকের কেমন বরকত। দরুদে পাক তিক্ততাকে মিষ্ট বানিয়ে দেয়, দরুদে পাক অভাবকে দূর করে দেয়, দরুদে পাক ঋণগ্রস্ততা থেকে নাজাত দিয়ে দেয়, দরুদে পাক কবরের আজাব থেকে হিফাজত করে। তো আমরা কেন দরুদ শরীফের আশিক হব না? তো এজন্যই আজকে যে কিতাব আমি নিয়ে এসেছি, এই কিতাব নিয়ে আসার পেছনে একটি মাকসাদ, যাতে আমরা দরুদে পাকের আশিক হয়ে যাই, দরুদে পাক পাঠকারী হয়ে যাই। মাদানী ইনামাত, যেটি আমাদের এখন 72 নেক আমল নামে একটি রিসালা আছে, সেই রিসালার মধ্যেও আমাদেরকে প্রতিনিয়ত একটি প্রশ্ন করা হয় যে আজকে আপনি কি 313 বার দরুদে পাক পড়েছেন কি না, যাতে করে আমরা দরুদে পাকের আশিক হয়ে যাই, দরুদে পাক পাঠকারী হয়ে যাই। তো আমি আপনাদেরকে আরজ করব, দরুদে পাকের ফজিলত সম্বলিত যদি কোনো কিতাব আপনারা অধ্যয়ন করতে চান, তাহলে অবশ্যই মাকতাবাতুল মদিনা থেকে দরুদ সালামের এই সমাহার অবশ্যই সংগ্রহ করুন। এটি আপনারা হার্ড কপিতেও পাবেন, সফট কপি আমাদের www.dawatislami.net এর মধ্যেও পাবেন ইনশাআল্লাহ আজাবাজাল। সেখানে আপনারা শুধু বাংলায় নয়, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আমাদের একটি কিতাব সেখানে দেয়া থাকে, বাংলা বলেন, ইংলিশ বলেন, আপনার বিভিন্ন ভাষায় আমাদের সেই কিতাবগুলো সেখানে থাকে। তো যার যে ভাষার প্রয়োজন সেই ভাষাগুলোতে আপনারা এই কিতাবগুলো এই ওয়েবসাইট থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দরুদে পাক পড়ার তৌফিক দান করুক। এখন আমরা যাব আমাদের লাস্ট এবং ফোর্থ সেগমেন্টের দিকে, যার নাম হচ্ছে আচরণ সংশ্লিষ্ট দক্ষতা অর্থাৎ সফট স্কিল।
বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি।
হ্যাঁ দর্শক, আমরা পৌঁছে গিয়েছি আমাদের যে শেষ সেগমেন্ট আছে সেই সেগমেন্টের মধ্যে, যে আচরণ সংশ্লিষ্ট দক্ষতা, সফট স্কিল। প্রথমত আমি জানিয়ে দেই যে সফট স্কিল কাকে বলে। জি হ্যাঁ, স্কিল দুই প্রকারের হয়ে থাকে, সফট স্কিল এবং হার্ড স্কিল। হার্ড স্কিল মূলত তাকেই বলে, যেমন একজন ইঞ্জিনিয়ার, সে ইঞ্জিনিয়ার যেমন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে থাকে, তো ওরা মেকানিজম সম্পর্কে যে বিদ্যাগুলো অর্জন করে থাকে, যে জ্ঞানগুলো অর্জন করে থাকে, যে স্কিলগুলো অর্জন করে থাকে, তাকে হার্ড স্কিল বলা হয়। যেমন মেকানিজমের উপর হয়ে থাকে, ইলেকট্রিক্যালের উপর হয়ে থাকে, কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যারের উপর হয়ে থাকে, যে জ্ঞানগুলো তারা অর্জন করে থাকে। বা একজন লয়ার, সে কনস্টিটিউশনের যে লগুলো অর্জন করে থাকে, সেগুলো তার জন্য হার্ড স্কিল। সফট স্কিল কি? একটা মানুষের যে পার্সোনালিটি, তার আচরণ কেমন, তার গেট আপ কেমন, তার কথা বলার ধরন কেমন, তার মেলামেশা করার ধরন কেমন, তার দৃষ্টি দেওয়ার ধরন কেমন, তার চলাফেরার ধরন কেমন, তার অভ্যন্তরীণ যে অভ্যাসগুলো আছে, এগুলোই হচ্ছে সফট স্কিল, যা সে ছোটোবেলা থেকেই পরিবার থেকে পেয়ে এসেছে। তো সফট স্কিল বিভিন্ন ধরনের হয়ে থাকে। প্রথমে একটি হাদিসে পাক দিয়ে শুরু করব। আচ্ছা, মনে রাখবেন সফট স্কিল, আখলাক, আচরণ, এটাও কিন্তু সফট স্কিলের মধ্যে আসে। একটি হাদিসে পাক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় বান্দা সেই যার আখলাক উত্তম, যার চরিত্র উত্তম, সুন্দর চরিত্র যার মধ্যে বিদ্যমান। তো সফট স্কিলের মধ্যে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা প্রতিনিয়ত একটি সাব টপিকের উপর আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লিসনিং, অর্থাৎ শ্রবণ করা, শোনা। তো লিসনিংয়ের মধ্যে প্রথম একটি রিসার্চ আপনাদের সামনে উপস্থাপন করছি। এক গবেষণা মোতাবেক মানুষ দৈনন্দিন 60% কথা শুনে থাকে, অর্থাৎ দৈনন্দিন আমরা আমাদের ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমানোতে যাওয়ার আগ পর্যন্ত আমরা 60% কথা শুনে থাকি। কিন্তু এই পুরো দিনের 60% কথার মধ্যে আমরা দিন শেষে আমাদের স্মরণের মধ্যে 25% কথা রাখতে পারি। কেন? আমাদের কনসেন্ট্রেশন না থাকার কারণে। আমরা যখন কথা বলি বা কেউ যখন আমাদের সাথে ইন্টারঅ্যাকশন করে, কেউ যখন আমাদের সাথে কথা বলে, তখন আমাদের কনসেন্ট্রেশন অন্য জায়গায় থাকার কারণে এই 60% কথাটা আমাদের 25% চলে আসে, অর্থাৎ স্মরণের মধ্যে আমাদের 25% থাকে। মনে রাখবেন, শোনা, লিসনিং করা, এটা শেখার অন্যতম একটি মাধ্যম। যেমন আমি এখন আপনাদের সামনে কিছু শেখাচ্ছি, কিছু উপস্থাপন করছি, এখন আপনি যদি না শোনেন, আপনি যদি না লিসনিং করেন, তাহলে আপনি শিখতে পারবেন না। জি, এজন্যই বলা হয় যে শেখার অন্যতম মাধ্যম হচ্ছে শোনা। আচ্ছা, শোনা, যেমন আপনি এখন চ্যানেলের সামনে বসে আছেন, এখন আপনি যদি চোখটা চ্যানেলের দিকে রাখেন, কানটা অন্যদিকে রাখেন, মনোযোগটা অন্যদিকে রাখেন, তাহলে হয়তো বা আপনি দেখছেন ঠিকই, কিন্তু শিখতে পারবেন না, ওই যে দিন শেষে 25% মতো হয়ে যাবে। এখানে বলা হচ্ছে গুনাহের কথা যেন না শোনা হয়। যে হ্যাঁ, লিসনিং তো করব, শুনবো, কিন্তু গুনাহের কোনো কথা যাতে আমরা না শুনি। যেমন কেউ আমাদেরকে চুগলি করছে, অনেকে বিভিন্ন ধরনের মানুষ থাকে যারা অন্যদের চুগলখড়ি করে, অন্যদের চুগলি করে, আমাদের কাছে এসে গীবত করে, তো এমন কথা আমরা যাতে না শুনি, কেননা এগুলো হচ্ছে হারাম। গুনাহের কথা শোনা, মন্দ কথা শোনা, আচ্ছা গান শোনা, হ্যাঁ, এরপর হচ্ছে আপনার গালি গালাজ শোনা, এগুলো কিন্তু ইসলামের মধ্যে হারাম বলা হয়েছে। যদি আমরা শুনি, ভালো কিছু শুনবো, যদি আমরা শুনি, তাহলে সওয়াবের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা শুনে থাকব। গুনাহের যারা কাজ করবে, গুনাহের যে কথাগুলো কেউ আমাদেরকে বলতে আসবে, আমরা তাদেরকে ডিসকারেজ করব, এনকারেজ করব না। অনেক সময় আমরা দেখে থাকি ফ্রেন্ড সার্কেলের মধ্যে যখন আমরা বসে থাকি বা আড্ডার মধ্যে যখন আমরা বসি, একজন যদি গুনাহের কথা বলে থাকে, বিভিন্ন মানুষ সেগুলো থেকে তৃপ্তি পায়, আনন্দ পায়, এতে করে আমিও সেগুলোর মধ্যে লিপ্ত হয়ে যাই, আমিও না চাইতে সেগুলো শুনে থাকি। তো এক্ষেত্রে আমাকে আওয়াজ তুলতে হবে, তাদেরকে ডিসকারেজ করতে হবে, এর যে ক্ষতিকর দিক আছে সেগুলো তাদের সামনে উপস্থাপন করতে হবে, তুলে ধরতে হবে, যাতে করে তারা এই খারাপ যে বিষয়গুলো আছে, হারাম যে বিষয়গুলো আছে, এগুলো শোনা থেকে বিরত থাকে। আচ্ছা, কিছু মানুষ আছে যাদের কথা অবশ্যই শোনা উচিত, যেমন আমাদের পিতামাতা, আমাদের যারা প্যারেন্টস আছে, আমাদের যারা বড় ভাই বোন আছে, আমাদের যারা টিচার্স আছে, শিক্ষক যারা আছে, কেননা এরা হয়ে থাকে অভিজ্ঞতা সম্পন্ন, এরা আমাদেরকে যা কিছু বলে এদের অভিজ্ঞতা থেকে আমাদেরকে ডেলিভার করে। তো আমাদের উচিত এই সকল ব্যক্তিদের, যারা অভিজ্ঞতা সম্পন্ন, যারা আমাদের ভালোর জন্য আমাদেরকে বলে থাকে, এদের কথাগুলো মনোযোগ দিয়ে শোনা, মনোযোগ দিয়ে শ্রবণ করা, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমাদের জীবনে অনেকটুকু উপকার সাধন হবে। আচ্ছা, অনেকে এজন্যই শুনে, যেমন দুইজন মানুষ যখন কথা বলে, এজন্যই তারা শ্রবণ করে যে এ কখন চুপ হবে আর আমি আমার কথাটা বলবো? জি না, এজন্য যাতে আমরা কারো কথা না শুনি, কেউ যদি আমাদেরকে কিছু বলে আমরা সেটা মনোযোগ দিয়ে শ্রবণ করি, এতে হতে পারে আমার লাইফের জন্য কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকতে পারে। এজন্য যদি কেউ কিছু বলে সেটা মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে, কেউ বলার শেষ হলে এরপর আমার বলাটা শুরু করতে হবে। একজন গুড লিসনার যারা হয়ে থাকে তাদের মধ্যে একটি কোয়ালিটি হচ্ছে, যদি আপনি গুড লিসনার হতে চান, ভালো একজন শ্রবণকারী হতে চান, তাহলে আপনার সামনের ব্যক্তি যিনি আছে, ইনি যখন কথা বলবে ওনার কথার শেষ কয়েকটি শব্দ আপনি কিছুক্ষণ পরপর পুনরাবৃত্তি করেন, ইনশাআল্লাহ আজওয়াজাল, এতে করে সেও মনে করবে যে না, আপনি তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছেন এবং সেও ইন্টারেস্ট পাবে আপনার সাথে কথা বলে। কেননা অনেক সময় দেখা যায় যে সামনের ব্যক্তি যদি আপনার প্রতি ইন্টারেস্ট না থাকে আর ও কথা বলছে কিন্তু আপনার কোনো মনোযোগই নেই, তাহলে সে ভবিষ্যতে আপনাকে কোনো গুড অ্যাডভাইস বা ভালো কোনো পরামর্শ আপনাকে দিতে চাইবে না। তো আজকে সফট স্কিল আমাদের লিসনিংয়ের ব্যাপারে ছিল, তো আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে লিসনিংয়ের ক্ষেত্রে আমরা ভালো কিছু শ্রবণ করব, খারাপ দিক থেকে আমরা নিজেকে হেফাজত রাখবো, এবং সবচেয়ে বেস্ট একটা পয়েন্ট হচ্ছে যে আমরা নাতে রাসূলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করব। আজকে আমাদের সমাজের মধ্যে পশ্চিমা সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকে গিয়েছে, আমাদেরকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে বিভিন্ন যে খারাপ ভিডিওস আছে, খারাপ অডিও আছে, খারাপ বিষয় আছে, সেগুলো আমাদেরকে শোনার মধ্যে দিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে। তো আমরা অ্যাজ এ মুসলিম আমাদের উচিত আমরা যাতে গান বাজনা এগুলো থেকে হেফাজত থাকি, এর পরিবর্তে নাতে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করি, হামদে বারি তালা শ্রবণ করি, বিভিন্ন সুরা এগুলোর অডিও আমরা পেয়ে থাকি এগুলো আমরা শ্রবণ করি, ইনশাআল্লাহ আজওয়াজাল আপনার কানের যে কর্মদক্ষতা আছে সেটি বৃদ্ধি পাবে এবং আপনি একজন ভালো লিসনার হতে পারবেন। আজকের প্রোগ্রাম এতটুকুই, ইনশাআল্লাহ আজওয়াজাল নেক্সট প্রোগ্রামে আপনাদেরকে আরও কিছু নতুন ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ আজওয়াজাল। আপনাদের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি, বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি।